وسلام على عباده الذين اصطفى اما بعد قال الله تبارك وتعالى وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة صدق الله مولانا العظيم محترم و مکرم بھائیو دوستو اپنا جانیں ہم یہ تو اسوستھ جر کرنے جمعہ دین حضرت مولانا تھاکے نہیں মাওলানার মুখের থেকে ইনশাআল্লাহ আজান পর্যন্ত আপনারা কথা শুনবেন। আজানের পরে যদি আমি পারি আল্লাহ পাক হায়াতে বাঁচাকে আসব, কথা আলোচনা করব। এই প্রত্যেক দিনের জন্য বলে দিচ্ছি, যাতে হুজুর প্রস্তুত থাকেন, আপনারাও প্রস্তুত থাকেন। আমি গত সপ্তাহে একটা বিষয়ের উপরে আলোচনা শুরু করছিলাম, সবাই লক্ষ্য করে শুনবেন। সে আলোচনাটা ছিল এই এল এলেম শব্দের অর্থ হল জানা, জ্ঞান বলা হয়, জ্ঞান অর্জন করো, জ্ঞান। তো বোঝা গেল যারা আলেম হয় তারা জ্ঞানী হয়। কোরআন কারিমের ভিতরে আসছে, লা ইস্তাবি ইয়ালকুল হাল ইস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই উলুল আলবাব মানে জ্ঞানী, বুদ্ধিমান। তো এলেম যারা শিখে তারা জ্ঞানী হয়। তবে এলেম শুরুর থেকে এই পর্যন্ত দুই প্রকার। কয় প্রকার? এদিকের মানুষকে দেখতেছি না, আমি ঘুমাই নাকি? আবার আমার দিকে দেখেন না। এলেম কয় প্রকার? এটা একটু সামনে দেখ। সমান হয়েছে? এইটাকে বলা হয় এলেমে তাকবীনি। তার অর্থ হল এই দুনিয়াকে কিভাবে পরিচালনা করতে হবে, গাছ কিভাবে লাগাইতে হবে, জমি কিভাবে চাষ করতে হবে, বুঝেন নেই, কোন জিনিসের কি নাম, কোন জিনিসের কি নাম, এগুলো শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। এই জন্য ফেরেশতা এবং এলমের দ্বারা যে সম্মান হয়, এলমের দ্বারা কি হয়, যে ব্যক্তি জ্ঞানী সে কি পায়, সম্মান পায়। এটা শুরুর থেকে ফেরেশতা এবং আদম, একদিকে ফেরেশতা একদিকে আদম। তো আদম আলাইহিস সালামের সামনেই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন এই এই সবকিছু। ওনারা স্পেশাল ভাবে করছেন তা না, সব জিনিসের নাম ওনাকে শিখাইছেন সবার সামনে। কিন্তু ওনাদেরকে যেহেতু এই বিষয়ের উপরে কোনো কাজ করতে হবে না, ওনারা ব্রেনে ধরে নাই, ধরছে কার? আদমের। তো যখন তারা বলছিল যে আমাদেরকে দেন ইবাদত বন্দেগী আমরাই করব, আদমের দরকার নাই, তখন আল্লাহ বলছেন না, শোনো, তোমাদেরকে যা আমি বলছি এটাই ঠিক। দ্বিতীয়ত হলো এলেমের একটা দাম আছে, জ্ঞানের একটা কি আছে, দাম আছে। আল্লামা আদম আল আসমা আকুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা যখন আদমকে বলছে ফর ফর সবটা বলে দিছে, তো তখন আল্লাহ তাআলা বলে যাচ্ছে, শোনো, বুঝলা তো যে আদমের সম্মান বেশি, অর্থাৎ তোমরা সম্মান প্রদর্শন করো। কি করো? ওই যে ওই দিন আমার এক ভাই কি ভাতিজা আর কি, আমাদের সালাহউদ্দিন ভাইয়ের ছেলে, ও বিচারা আসতে যে হুজুর কোরআন শরীফের ভিতরে সিজদার কথা আছে, ওরে কেউ বলে দিছে, তা ও বলছে যে আমি হুজুরের কাছে জিজ্ঞেস করে বলবো। অনেক জায়গায় আছে সিজদার কথা, এই যেখানে আছে সিজদার কথা। আবার হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন গেলেন ভাই, ভাইরা যখন আসলো, আব্বা আসলো, আগেই তো উনি স্বপ্ন দেখে রাখছিলেন। কালা ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামস ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। আব্বাজি আমি একটা স্বপ্ন দেখলাম, এগারোটা তারকা আর চন্দ্র এবং সূর্য এ আমার সিজদা করতেছে। ইউসুফ আলাইহিসসালামের আব্বা ইয়াকুব আলাইহিসসালাম উনি তো বুঝে ফেলছেন স্বপ্নের ব্যাখ্যা কি। স্বপ্নের ব্যাখ্যা হলো যে একদিন ইউসুফের এমন ইজ্জত আর সম্মান আল্লাহ দান করবেন যে আমরা পুরো ফ্যামিলি এই ইউসুফকে সম্মান প্রদর্শন করতে বাধ্য হব। কি করতে? শব্দ কি বলতেছি? সম্মান প্রদর্শন করতে না সিজদা করতে বাধ্য হব। তখন উনি সাথে সাথেই যেহেতু সৎ ভাই আর হাসাব শুরুর থেকেই আছে, হাসাব হিংসা শুরুর থেকেই আছে, তো এই জন্য উনি বলেন ইয়া বোনাইয়া লা তাকসু সালা রুয়াতিক আলা ইখওয়াতিক। এই যে স্বপ্ন যা তুমি বললা আমারে বললা, বা ঠিক আছে বাবা ভাইদেরকে বলো না, কারণ ওরাও তো নবীর সন্তান। কার সন্তান? স্বপ্নের ব্যাখ্যা ওরাও বুঝে, এমনি তো ওরা তোমার ব্যাপারে একটু ঝামেলা ঝামেলায় আছে, হাসাদে আছে। আবার যদি এই স্বপ্ন শোনে যে আমাদেরকে একদিন আসবে যে তাকে সম্মান প্রদর্শন করতে হবে, সে সম্মানী ব্যক্তি হয়ে যাবে, তাহলে তো আরো ঝামেলায় পড়বা। এই জন্য লা তাকসুস রুকিয়াতিকা আলা ইখওয়াতিক, ভাইদেরকে বলে না, ভাইয়া কি দুলাকা কায়দা, তাহলে তারা ঝামেলা করবে। ইন্না শাইতান লিনসানি আদুবুম মুবিন, তারা করবে শয়তানের ধোকায় করবে, ইচ্ছাই করবে না, শয়তানের ধোকায় করবে, এজন্য বলে টলো না, বলে নাই। পরে ওই মিশরের যখন উনি কি হয়েছেন, দায়িত্বশীল হয়েছেন মিশরের পরে, তখন ওই ভাইরাও আসছে, আব্বাও আসছে, মাও আসছে, সবাই ওনাকে সম্মান প্রদর্শন করছে। এখানে শব্দ আসছে সিজদা, শব্দ কি আসছে? সিজদা। তবে এই সিজদার অর্থ সিজদা না, সিজদা হলো, সিজদার যে অর্থ সেটা হলো এর আবেদনিক অর্থ হলো ওয়াদউল জাবহাতে আলাল আরজ। আবার সিজদার আরেকটা অর্থ আল ইনহানা, সিজদার অর্থ ঝুঁকে যাওয়া, সিজদার অর্থ ঝুঁকে যাওয়া। এই যে দেখবেন ম্যাজিস্ট্রেটের সামনে যখন উকিলরা যায় তখন কি করে? ঝুঁকে না। কিন্তু এই ঝুঁকাটা ইংরেজের তরিকা, আমাদের ইসলাম ধর্মে হলো বর্তমানে সেটা হলো যে কোনো ব্যক্তির সামনে মাথাকে নিচু করা যাবে না। এজন্য অনেক মাজার দেখবেন সে মাজারের গেটগুলো নিচু, সেখানে যদি ঢুকতে হয় মাথা কি করে ঢুকতে হয়? নোয়াইয়া ঢুকতে হয়, সেখানে নিচু হইয়া বৈশা ঢুকবেন যদি যাইতে চান, মাথা নিচু করে ঢুকবেন না, কারণ মাথা কোনো মাখলুকের সামনে নিচু করার জিনিস না। যদি কোনো ব্যক্তি এই মাথাকে মাখলুকের সামনে নিচু করে শিরিক হয়ে যাবে, বুঝে আসছে না? তো ওই সময় এই যে হিন্দুরা দেখবেন দেখলে কি করে? সেবা দেয় না, তার অর্থ কি? সম্মান প্রদর্শন করে, তাই না? তো এরকম একটা নিয়ম নীতি ওই ধর্মে ছিল, আমাদের আগের ধর্মের। সেই অনুযায়ী আব্বা আম্মা এবং দোনো ভাই সম্মান প্রদর্শন করছে কাকে? হযরত ইউসুফ আলাইহিসসালামকে। আর যে এখানেও ফেরেশতারা সিজদা করছে তার অর্থ কি? ফেরেশতারা আদম আলাইহিসসালামকে সম্মান দেখাইছেন যে হযরত জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অনেক জ্ঞান দান করছেন। তো বোঝা গেল জ্ঞানের মাধ্যমে সম্মান পাওয়া এটা আজকের না পুরানো, আজকে না পুরানো, আবু উপন্যাসের কথা না কোরআন কারিমের কথা? কোরআন কারিমের কথা, ভালো করে মনে রাখবেন সব। এখন রইল কথা হলো যে এলেম দুই প্রকার, একটা হলো এই দুনিয়াবি এলেম, একজন মানুষ লয়ার এ দামি জিনিস, একজন মানুষ এগ্রিকালচার সম্পর্কে অভিজ্ঞ দামি জিনিস, যে যা শিখছে কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি এগুলোকে বলা হয় যে শিকা ফরজে কেফায়া, এটাও ফরজ। কারণ যদি আজকে একজন ইঞ্জিনিয়ার না হয় তো ঢাকাতে কোনো বিল্ডিং বানানো যাবে? যাবে, আপনি আমি বিল্ডিং বানিয়ে থাকবে, তো বোঝা গেল ইঞ্জিনিয়ার দরকার, লয়ার উকিল দরকার, কারণ সবাইকে তো আল্লাহ বাকশক্তি সুন্দরভাবে দেয় নাই, নিজের ইচ্ছাটাকে নিজের কথাটাকে উপস্থাপন সুন্দরভাবে করতে পারে না, না পারার কারণে তার হক নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? এই জন্য শরীয়তে উকিলও কি আছে যে তুমি পারো না, কাউকে উকিল ধরো, সেই উকিলকে তুমি বুঝা দাও, সেই উকিল তোমার বিষয়টাকে, তবে মিথ্যা কথা উকিলের বলা জায়েজ নাই, বাস্তব বিষয়টাকে কি করবে সে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করবে। হাদিস শরীফে আসছে এক সাহাবী, সে তার হক হক তার, কিন্তু সে বলতে পারে না, আর হক যার না মুনাফিক ছিল সে বলতে পারে দারুণ। তো হুজুরের কাছে বলছে রসুলের কাছে, তো বলার ঢং এমন ছিল যে আল্লাহ রসুল বলছেন ও হকের উপরে, সাক্ষী শব্দের দ্বারা সে কি হকের উপরে, আর সাহাবি হকের উপরে না। তো ফয়সালা কোনটা দিবে, সাহাবি হিসেবে দিবে না হক হিসেবে দিবে? হক হিসেবে দেওয়ার পরে এখন ওই বলছে হাসবি আল্লাহ হাসবি আল্লাহ হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ রসুল বললেন যারে মিয়া তোমার এই হাসবি আল্লাহর পরে আল্লাহ খুশি না। এ কথা কি বুঝতেছেন, তোমার এই হাসবি আল্লাহর পরে কে খুশি না? আল্লাহ খুশি না, কারণ তুমি যখন বলতে পারো না আগেই জানো, তো তুমি যে বলতে পারো তাকে কি করতা, দাঁড়া করতা, সে আসে তোমার পক্ষ নিয়ে দাঁড়াইতো যে আমার মুয়াক্কেলের এই দাবি এই দাবি এই দাবি এইটাই, তো তার বলার ভিত্তিতে কি হয়ে যেত, ফসল হয়ে যেত। তুমি না করে পড়ছো হাসবি আল্লাহ হাসবি আল্লাহ হাসবি আল্লাহ, এই হাসবির পর আল্লাহ রাজি না। ইসলামে কোন জিনিস বাদ দিয়ে রাখে নাই, পড়ার দরকার, জানার দরকার, বোঝার দরকার। তো বোঝা গেল জ্ঞান, জ্ঞানের দ্বারা মানুষ কি পায়, ইজ্জত পায়, এলেমের দ্বারা মানুষ ইজ্জত পায়। এজন্য যেইখান থেকে এলেম খতম হয়ে যায়, যখন বলে হয় জাতির মেরুদণ্ড কি, জাতির মেরুদণ্ড কি শিক্ষা, যে কোনো জাতিকে দুনিয়ার দিক দিয়ে সফল হইতে হইলে একজন মানুষকে তার কি লাগবে, হ্যাঁ শিক্ষা লাগবে। একজন প্রধানমন্ত্রী একজন আনাড়ি বানায় দিলেন, লেখাপড়া কিচ্ছু জানে না, বানাবে? আমি হুজুর মানুষ, আমি পড়ছি মাদ্রাসায়, আমাদের ধরে নিয়ে এক পানি দিলেন কি আপনি আমাদের প্রধানমন্ত্রী, কাজ হবে? যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভিন্ন ভিন্ন, ওই ডিপার্টমেন্টের লেখাপড়া যে জানে ওই ডিপার্টমেন্টের ইজ্জতওয়ালা মানুষ সে। এ কথা কি বুঝতেছেন, যেই ডিপার্টমেন্টের যেই ব্যক্তি, সেই ব্যক্তি যত জ্ঞানী হবে ওই ওই ডিপার্টমেন্টের সেই ব্যক্তি তত ঊর্ধ্বের হবে। অতএব এলেম কয় প্রকার হইল, দুই প্রকার, একটা হলো দিনী এলেম। কত কত এখানে যদি ইসলামী হুকুমত হইত তো চিফ জাস্টিস বহুত বড় একজন বুজুর্গ আলেম হইত, কারণ শরিয়ত সম্পর্কে সে ভালো জানে। যেহেতু শরিয়ত সম্পর্কে জানার পর ফয়সলা হচ্ছে না, দুনিয়ার কানুন হিসেবে ফয়সলা হচ্ছে, অর্থাৎ চিফ জাস্টিস বানাইতে হবে কারে, যে ভালো জানে, যে ভালো জানে না কিন্তু পার্টির লোক, ভালো জানে না কানুন জানে না, সে কিসের লোক? ওই যে আমাদের, আমরা কি বলবো, আমাদের দেশের একজন চিফ জাস্টিস ছিলেন, তার নাম হলো এস কে সিনহা, তাই না, সুরেন্দ্র কুমার সিনহা, দেশের বাহিরে আছে। তার ইন্টারভিউ আমি নিজে শুনছি, একজনে একজনের পাঁচজনের একজন সম্পর্কে বলছে, তার নাম আমি এই মুহূর্তে বলবো না, আপনারা হয়তো শুনছেন। উনি বলছে যে ও একটা জীবনে কখনো একটা ফয়সালাও লেখে নাই, ও তো দলের কারণে কি আসছে চিফ জাস্টিসের, সুপ্রিম কোর্টের জাস্টিসদের ভিতরে তার নাম আসছে, কিসের কারণে আসছে? এখন চিন্তা করেন, দলের কারণে যদি নাম আসে, জ্ঞান বুদ্ধি কিছু না থাকে, জীবন একটা ফয়সালা লেখে নাই, কারণ এই জাস্টিস হওয়ার জন্য জরুরি হলো অনেক দিন পর্যন্ত লয়ার হয়ে কাজ করা, লয়ার হয়ে কাজ করলে, উকিল হয়ে কাজ করলে ম্যাজিস্ট্রেটের সম্পর্কে সব জানতে পারে, কথা বুঝছেন? জানে না, দলের হিসেবে আসছে, নাউযুবিল্লাহ মিন জালিক, আল্লাহ তাআলা মাফ করুন। দেলাওয়ার হোসেন সাঈদীর মতো একজন আল্লাহর ওলি মানুষ একজন মুফাসসির কোরআনকে ফাঁসির হুকুম দিয়ে দিচ্ছে, এই লোকটাই ফাঁসির হুকুম দিছিল, আর বাকি সিনহা বলছে যে আমরা সবাই, আমরা দেখছি যে কোনোভাবে সে ফাঁসির উপযুক্ত না, যার কারণে এখন যদি না দেই তাহলে আমরা বাঁচি না, এই জন্য যাবজ্জীবন দিয়ে দিছি। লোকটা দোষী না নির্দোষ? নির্দোষ। আরে কে বলছে দোষী, জানা মিয়া দোষী, নির্দোষ মানুষ, মুফাসসির কোরআন, আল্লাহ পাকের কোরআনে কারিমে তাফসীর করত, এখানে এই কামাল সাহেবের ঘরেও আসছে, আমার হযরতের সাথে দেখা করতে, আমার হযরতের কাছে মুরিদ হয়েছিল, বুঝে আসত না, আল্লাহ পাকের কালামে পাক নিয়ে মানুষদেরকে বয়ান করত, ওয়াজ করত, দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য আমার দোস্ত এলেম কয় প্রকার, নেতৃত্ব পাবে কারা? এলেমালারা। ওই নেতৃত্ব পাবে কারা? এলেম ছাড়া মানুষ যখন নেতৃত্ব পাবে তখন সেটা মস্তান হবে। এই জন্য শুরুর থেকে নিয়ে আজ পর্যন্ত দেশে বিদেশে যতটুকু আমি দেখছি আর ওই কোরআন হাদিসে যা পড়ছি, যত মস্তানি কর্নেওয়ালা মানুষ সবগুলো আনপড়, সবগুলো কি লেখাপড়া জানে না, করবি কি? উল্টো পাল্টা কথাই তো বলবে, যাও বাবা যাও। এই জন্য আমার দোস্ত, নিজের আওলাদকে লেখাপড়া করান, নিজের সন্তানদেরকে লেখাপড়া করান। এখন যদি মনে করেন আমি এখানে বয়ান করতেছি আমার ছেলে লেখাপড়া জানে না, বা আমি এই খানকা চালাইতেছি আমার ছেলে লেখাপড়া জানে না, সে বলে যে আমার আব্বার গদ্দিনী শিল্পীর, আমি কিনি শিল্পীর, হ্যাঁ গদ্দিনী শিল্পীর জন্য জায়েজ নাই। কারণ পীর হইতে হলে শিক্ষা লাগে, পীর হইতে কি লাগে? শিক্ষা লাগে। আর শিক্ষা নাই গদ্দি নিষেধ, গদ্দি নিষেধে মারামারি দরাদরি করে আর কিছু করে না। এজন্য আমার দোস্ত কি লাগবে? এলেম লাগবে। কি লাগবে? এলেম লাগবে। এজন্য আমি বলছি যে মানুষ এখন এলেমের ভিতরে কয় প্রকার? এক প্রকার হলো দুনিয়া পরিচালনার এলেম, এটাও জরুরি, ফরজে কিফায়া। আর একটা হলো আল্লাহকে পাওয়ার এলেম। কোন এলেম? আল্লাহকে পাওয়ার এলেম যেটা, এটা ফরজে আইন। ফরজে ফরজে আইন মানে সকলকেই পরিমাণ মতো শিখতে হবে। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে প্রয়োজনীয় এলেম শিক্ষা করা পুরুষ মহিলার উপরে কি ফরজ, শিখতে হবে। বাকি তার ভিতরে শিখা আবার পরিপূর্ণ জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করা, আলেম হওয়া, এটা ফরজে কিফায়া। সব মানুষের হইতে হবে না, কিন্তু প্রয়োজনীয় এলেম সবার কি শিখতে হবে। এজন্য আমার দোস্ত, আমি গত সপ্তাহে আলোচনা শুরু করছিলাম যে আর রহমান আল্লামাল কোরআন, রহমান কি শিখে দিচ্ছেন? কোরআন শিখে দিচ্ছেন। অতএব মানুষ জন্মের পরে কোরআন শিখাইয়া তার কল্পের ভিতরে কোরআনের জ্ঞান দেওয়া, এটা বাবা মার দায়িত্ব। বাবা মার কি? বাবা মা যদি তার জ্ঞান দিয়ে দেয় তাহলে সে মানুষ, আর তা নাহলে সে শিক্ষিত হওয়ার পরেও কি হবে? হইতে পারে অমানুষ। এই যে যেগুলো নাস্তিক হয়ে গেছে, এই নাস্তিকরা কি লেখাপড়া কম জানে? কিন্তু কি নাই তাদের কলমের ভিতরে? কি নাই? কোরআন নাই, এলেম আছে কিন্তু কি নাই? কোরআন নাই। শয়তানদের শয়তানি করে বেড়ায়। কি দিয়া শয়তানি করে? হ্যাঁ শয়তান নেতা না, খারাপ অপজিশনের নেতা, অপজিশন নেতা তো হেডা চালায় কি দিয়া? এলেম দিয়া। এই জন্য বলা হয় যে তার নিকটে এত এলেম আছে কোন হুজুরের নিকট নাই, কারণ হুজুরটা তো শুধু রসুল্লাহর এলেম জানে। আর সে কোন কোন নবীরা দেখছে বলেন যে দেখে নাই কারে? সে দেখে নাই কারে? সব নবীর জমানায় সে ছিল, তাই না? সব নবীর এলেম তার কাছে আছে, কিন্তু এই জন্য সে শয়তানের দিক দিয়ে লিডার। শয়তানের দিক দিয়ে কি লিডার? তার মতো শয়তানি আর কেউ করতে পারে? বড় শয়তান আছে আর কেউ ইবলিসের থেকে? কিন্তু কি দিয়ে হয়েছে? এলেম দিয়া। এই জন্য আমার দোস্ত, আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দিক আমাদের এই বাচ্চাদেরকে। যে সমস্ত বাচ্চারা কিছুদিন আগে আন্দোলন করছে, কোটা না মেধা, কোটা না মেধা, এইটাই হলো 100% কারেক্ট। আপনি যদি কোটার কারণে নিয়োগ পান তো এই গদ্দি নিশীর হুজুরাদের নিয়োগ পায়, কিসের কারণে পায়? এই বড় হুজুর কেবলার ছেলে, ভাই হুজুর কেবলার তো ছেলে, হুজুর কি? এই হুজুর কি? যে হুজুর এই চেয়ারে বসতে চাচ্ছে এই হুজুর কি? এই হুজুরের পেটে বোম মারলে হতে টালিম বেরোবে না, তাই না? দাড়ি নাই, বদমাশির হাড্ডি, দুনিয়া ভরে বদমাশি করে বেড়াইতেছে, সুদের উপরে টাকা নিয়ে, ব্যাংকের থেকে টাকা নিয়ে প্রজেক্ট করতেছে, হুজুর কেবলা, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই নীতি অনেকদিন আগে খতম হওয়া দরকার ছিল। আমি ধন্যবাদ জানাই এই সমস্ত বাচ্চাদেরকে,
আর যারা এর জন্য জান দিয়ে শহীদ হয়েছে তাদের শাহাদাতকে আল্লাহ কবুল করেন। আমি মনে করি ইনশাআল্লাহ আগামী 100 বছরে কমসে কম, কারণ যে কোনো একটা পরিবর্তন আসলে 100 বছর মধ্যে থাকে, 100 বছর পর্যন্ত জাহেলরা নেতৃত্ব দিতে পারবে না ইনশাআল্লাহ। নেতৃত্ব দিবে শিক্ষিত, যেই ময়দানে যেই শিক্ষার দরকার। এখন আমরা যদি ব্যাংকিং সম্পর্কে যে গভর্নর বানা যায়, যে গভর্নর সাহেব আপনি খেয়াল করবেন এই দেশের টাকা পয়সা কিভাবে ব্যাংকে আবার ই করা যায়, পারা যাবে? বানা দিতে পারে মনসুররে। অনেকদিন আগের থেকে আমি ওর আর্টিকে পড়ি, অনেক বাংলাদেশ সম্পর্কে ভালো ভালো কথা বলতো সে, আলহামদুলিল্লাহ বানায় দিছে। আমি দোয়াও করতেছি, আমি আশা করতেছি যে ইনশাআল্লাহ বাংলাদেশের হালাত আবার ঠিক হয়ে যাবে এবং এই ব্যাংকিং গুলো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আল্লাহ পাক চাহেত, বুঝে আসছে না? কিন্তু আপনাদের প্রতি অনুরোধ, নেতা বানাবেন শিক্ষিত মানুষের, অশিক্ষিত নেতা বানাবেন না। যারা লেখাপড়া করছে আর লেখাপড়া যারা করে নাই তারা যদি নেতা হবে বুঝবেন সে মস্তানি করবে। আপনাদের দুইজনের ভিতরে লাগাই দিয়া সে বসে বসে কি খাবে, লাভ খাবে, কারণ ওর তো কোনো জ্ঞান নাই, এলেম নাই, এই করে তো সংসার তো চালাইতে হবে। তো সংসার চালানোর জন্য দুইজনের লাগাবে, লাগাইয়া তারপরে দুইজনের থেকে কি খাবে, টাকা খাবে। এই জন্য যত নেতা অশিক্ষিত দেখবেন তারা ঘুষখোর, তারা সুদখোর, তারা আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, মনে থাকবে, মনে রেখেন, মনে রেখেন। আমার কথা যে টেপ দিছে কারো ভয় করে আমি কথা বলতেছি, যেখানে পাঠানোর দরকার পাঠান, হ্যাঁ যেখানে পাঠানো দরকার পাঠান। তারপরে আমি যা বলছি তালাশ করেন, যত জাহেল নেতা সবগুলো মস্তান, সব জাহেল নেতার কাজ হলো মহল্লার ভিতরে এলাকার ভিতরে কি লাগাই দেয়া, গন্ডগোল লাগাই দেয়। গন্ডগোল লাগাইলে লাভ কি তার, কারণ তার তো কোনো জ্ঞান নাই, এলেম নাই যে সেই এলেম দিয়ে সে চাকরি করে খাইতে পারবে, আছে তার চাকরি এইটাই যে মানুষের লাগাও আর প্রফিট খাও, এলো জাহেলদের কাজ। এই জন্য জাহেলদেরকে নেতা বানাবেন না, খবরদার, কোন জায়গার নেতা জাহেলদেরকে বানাবেন না। আল্লাহ তাআলা এই বাস্তব বিষয়টাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সালাতান তুরজিনা বিহা মিন জামিল আহওয়াল ওয়াল আফাত ওয়া তাকযিলানা বিহা জামিল হাজাত ওয়া তাতহিরুনা বিহা জামিল সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আফসাল গায়াত মিন জামিল খায়রাত ফিল হায়াতি ওয়া বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের থেকে যত ভুলচুক হয়ে গেছে মাফ করে দেন, আল্লাহ সামনের জীবনটা আল্লাহ আপনাকে রাজি খুশি রেখে চলতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ এক মুহূর্তের জন্য আমাদের থেকে নাফরমানি না হয়ে যায়, আল্লাহ নাফরমানি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের দেশের উপরে আপনি রহমতের ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের দেশটা অনেক নাজুক অবস্থার ভিতর দিয়ে অতিবাহিত হচ্ছে, আয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের দেশকে, আমাদের দেশবাসীকে, আমাদের সকলকে, আল্লাহ দল মত নির্বিশেষে আমরা সকলেই মুসলমান আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে আপনার হুকুম মতে, আপনার রসুলের তরিকা মতে চলে পিছনের থেকে তওবা তিল্লা করে সামনের জীবনটাকে আপনি শান্তির জীবন আমাদেরকে দান করেন, শান্তির জীবন আমাদেরকে দান করেন। আমরা ভাই ভাই মিলেমিশে থাকতে পারি তৌফিক দিয়ে দেন। সর্ব ধরনের গন্ডগোল ফাসাদ এর থেকে আমাদেরকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে মাফ করে দেন। আল্লাহ বিশেষভাবে এই সময় যারা আল্লাহ জান দিয়া কুরবান দিছেন, আল্লাহ যারা অঙ্গ প্রত্যঙ্গ হারাইয়া আল্লাহ প্রতিবন্ধী হয়ে ঘরে পড়ে রয়েছে, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পাও নাই, আল্লাহ মেহরবানি করে তাদের সকলকে আপনি নুসরত এবং মদত ফরমান। মরহুমিনদেরকে বেলা হিসাব মাগফিরাত ফরমান। আল্লাহ আমাদের মসজিদ মাসা খানকে কবুল ফরমান। আল্লাহ গত সপ্তাহে আপনার বান্দাদেরকে বলছিলাম এই মসজিদের কাজের জন্য, আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সকলে দিয়েছে। আমাদের সভাপতি যা ঘোষণা করছিলেন তার থেকে বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি আসছে। আল্লাহ এই মসজিদের যত জরুরত আছে আল্লাহ আমাদের সকলকে দেখে দেখে পরিপূর্ণ করার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।